বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লাহি মা ফিস সামাওয়াতি إن تبدوا ما في أنفسكم أو تخفوه يغفر لمن يشاء
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তার পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি। আমরা তোমার ক্ষমা চাই, এ আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার, 21 ডিসেম্বর, 6 পৌষ এবং ফার্সি 1 দেই। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় firsttoday.com/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের শান্ত অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। আমাদের এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো 2টি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি 2টি প্রতিবেদন, পরমাণু সমঝোতায় অংশীদার দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক নিয়ে একটি বিশ্লেষণ শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে বাংলাদেশের নির্বাচন কমিশন সম্পর্কে বিএনপির অভিযোগ এবং সরকারি দলের প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার প্রতিনিধি। থাকবে দৃষ্টিপাতের 2টি পর্যায়ে। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। সব মার্কিন সেনাকে মধ্যপ্রাচ্য থেকে তাড়িয়ে দেওয়া হবে বলেছেন ইরানের নীতি নির্ধারণী পরিষদের সচিব। কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজানের সঙ্গে যুদ্ধে মারা গেছে আর্মেনিয়ার 14,000 সেনা, আহত 22,500। নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ব্রিটেনে করোনাভাইরাসের নতুন প্রজাতি, বাংলাদেশে ভ্যাকসিন আসছে জানুয়ারিতে। এবং ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার খবর আবারও নাকচ করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নীতি নির্ধারণী পরিষদের সচিব মোহসেন রেজাই বলেছেন এই অঞ্চল থেকে সব মার্কিন সেনাকে বহিষ্কার করা হবে। তিনি আজ প্রতিরোধ রেডিও উদ্বোধনের সময় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন। মোহসেন রেজাই আরও বলেছেন জেনারেল কাসেম সোলেমানি হত্যার প্রতিশোধ নেওয়া হবে। প্রথম প্রতিশোধ নেওয়া হয়েছে ইরাকে মার্কিন ঘাঁটি আইন আল আসাদে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে। এ অঞ্চল থেকে সব মার্কিন সেনা বিতাড়িত না হওয়া পর্যন্ত প্রতিরোধের প্রক্রিয়া অব্যাহত থাকবে। তিনি আরো বলেন উপযুক্ত সময়ে এ হত্যাকাণ্ডের চরম প্রতিশোধ গ্রহণ করা হবে। ইরানের নীতি নির্ধারণী পরিষদের সচিব বলেন কাসেম সোলেমানি আন্তর্জাতিক প্রতিরোধ ফ্রন্টের নেতৃত্ব দিয়েছেন। তিনি ইসলামী প্রজাতন্ত্র ইরানের জন্য অনেক কিছু করেছেন। তিনি আরো বলেন বিশ্বের ন্যায়কামী, স্বাধীন চেতা, মানবতাবাদী এবং সত্য অনুসন্ধানীরা কাসেম সোলেমানিকে নিয়ে গর্বিত এবং তারা আজীবন তাকে অনুসরণ করবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিব জাদে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন আমেরিকার একতরফা এবং অবৈধ নিষেধাজ্ঞা বাস্তবায়নের ক্ষেত্রে কানাডা প্রধান ভূমিকা পালন করেছে এবং এজন্য তাকে দায় দায়িত্ব নিতে হবে। একই সঙ্গে মানবাধিকারের সদ্যাবরণে ইরান সম্পর্কে দায়িত্ব জ্ঞানহীন ও ভিত্তিহীন অভিযোগ করা থেকে বিরত থাকার জন্য অটল প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। খাতিব জাদে বলেন যে সরকার ইরানের ওষুধ আমদানি বাধাগ্রস্ত করার ক্ষেত্রে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে তাদের কোনো অধিকার নেই ইরানের মানবাধিকার নিয়ে কথা বলার। তিনি সুস্পষ্টভাবে বলেন, আমেরিকা ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে, তা বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে কানাডা, এবং ইরানের জনগণের জন্য যাতে কোনোভাবে ওষুধের চালান আসতে না পারে তার সমস্ত ব্যবস্থা করেছে। আজ সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। খাদেব জাদে সুনির্দিষ্টভাবে বলেন, আমি কানাডার পররাষ্ট্রমন্ত্রী এবং সরকারকে তাদের কর্মকাণ্ডের জন্য দায়িত্ব নিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করছে। মার্কিন বিমান বাহিনী ড্রোন বিধ্বংসী মাইক্রোওয়েভ অস্ত্র টেকনিক্যাল হাই পাওয়ার মাইক্রোওয়েভ অপারেশনাল রেসপন্ডার বা THOR পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন বিমান বাহিনীর প্রধান বিজ্ঞানী রিচার্ড জোসেফ একথা জানিয়েছেন। আফ্রিকা মহাদেশে আমেরিকা এই অস্ত্রের পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে এই অস্ত্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হতে পারে এমন আশঙ্কা থেকে আমেরিকা আফ্রিকা মহাদেশকে এই অস্ত্র পরীক্ষার জন্য বেছে নিয়েছে। জোসেফ বলেন, যেহেতু ইরান ও তার মিত্ররা মধ্যপ্রাচ্যে ঝাঁকে ঝাঁকে ড্রোন ব্যবহার করছে, সেজন্য আফ্রিকা হবে মাইক্রোওয়েভ অস্ত্র পরীক্ষার নিরাপদ জায়গা। এতে উত্তেজনা সৃষ্টির কোনো কারণ থাকবে না, আবারও ইরানও পাল্টা পদক্ষেপ নিতে পারবে না। তিনি বলেন, সম্প্রতি আমরা সামরিক ঘাঁটির নিরাপত্তা নিশ্চিত করার জন্য আফ্রিকায় এ ধরনের ব্যবস্থা মোতায়েন করেছে, যার মূল লক্ষ্য হচ্ছে শত্রুপক্ষের ড্রোন চলাচল বিঘ্নিত করা। নাগর্নো কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণে আজারবাইজানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে ভয়াবহ ক্ষয়ক্ষতির খবর জানিয়েছে আর্মেনিয়া। দেশটি বলেছে, 44 দিনের ওই যুদ্ধে তাদের 14,286 সেনা নিহত ও 22,400 জন আহত হয়েছে। এছাড়া আরও প্রায় 1,000 সেনার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইয়েরেভান থেকে সেদেশের বার্তা সংস্থা আরান নিউজ রোববার এ খবর জানিয়েছে। এতদিন পর্যন্ত আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বা প্রেসিডেন্টের দপ্তর থেকে সাম্প্রতিক যুদ্ধের হতাহতদের সংখ্যা সম্পর্কে গড়পড়তা তথ্য দেওয়া হচ্ছিল। সাম্প্রতিক যুদ্ধে নাগর্নো কারাবাখের কোনো অঞ্চল আজারবাইজানের নিয়ন্ত্রণে চলে গেছে সে সম্পর্কে আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে কোনো তথ্য জানানো হয়নি। বিবৃতিতে নাগর্নো কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে গত 27 সেপ্টেম্বর আর্মেনিয়ার ও আজারবাইজানের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয় এবং 44 দিন ধরে চলা ওই সংঘর্ষে দুপক্ষের হাজার হাজার সেনা ও বেসামরিক নাগরিক হতাহত হয়। ব্রিটেন স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক তার দেশে নতুন প্রজাতির করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার খবর দিয়ে বলেছেন, করোনা ভাইরাসের নতুন প্রজাতিটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। নিয়ন্ত্রণে ব্রিটেনের দক্ষিণ পূর্বাঞ্চলে দ্রুতগতিতে ছড়িয়ে পড়া এই প্রজাতির ব্যাপারে তিনি জনগণকে সতর্ক করে দিয়ে বলেছেন, তারা যেন সামাজিক দূরত্ব বজায় রাখার মতো বিধিগুলো কঠোরভাবে মেনে চলে। নতুন প্রজাতির করোনা ভাইরাসটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল বলে তাকে নিয়ন্ত্রণ করা জরুরি হয়ে পড়েছে। স্কাই নিউজকে তিনি বলেন, পরিস্থিতি মারাত্মক গুরুতর, ভ্যাকসিন বিতরণ শুরু না করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা খুবই কঠিন হবে। বিশ্বের প্রথম দেশ হিসেবে ব্রিটেন গত সপ্তাহ থেকে সে দেশের নাগরিকদের করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু করার পর নতুন প্রজাতির করোনা ভাইরাসের খবর পাওয়া গেল। তবে টিকা দেওয়ার সঙ্গে নতুন প্রজাতির আবির্ভাবের কোনো সম্পর্ক আছে কিনা তা এখনও জানা যায়নি। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের 49 মিটার ব্যান্ডে। বাংলাদেশে গত 24 ঘন্টায় করোনায় আরও 32 জনের মৃত্যু হয়েছে। এদিকে জানুয়ারি মাসের শেষে অথবা ফেব্রুয়ারির শুরুতে দেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন আসছে। আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে গত 24 ঘন্টায় করোনায় আরও 32 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 7,312 জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে 1,470 জন। এ যাবৎ মোট শনাক্ত 5,02,183 জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত একদিনে 2,167 জন এবং এখন পর্যন্ত 4,39,694 জন সুস্থ হয়ে উঠেছেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, 160টি পরীক্ষাগারে গত 24 ঘন্টায় 15,409টি নমুনা সংগ্রহ এবং 15,699টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত 30,91,339টি নমুনা পরীক্ষা করা হয়েছে। 24 ঘন্টায় শনাক্তের হার 9.38%। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 87.56%। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.46%। এদিকে জানুয়ারি মাসের শেষে অথবা ফেব্রুয়ারির শুরুতে দেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন আসছে। প্রথম দফায় 3 কোটি ডোজ, পরে মে জুনে আরও 6 কোটি ডোজ ভ্যাকসিন আনা হচ্ছে। আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফকালে এমনটাই জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে মন্ত্রিপরিষদের এ সভায় সভাপতিত্ব করেন। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জানান, টিকা প্রদান করার জন্য ইতিমধ্যেই গ্রাম পর্যায় পর্যন্ত প্রশিক্ষণ শুরু হয়েছে। মূলত ইপিআই এবং সরকারি হাসপাতালের মাধ্যমে এই টিকা দেয়া হবে। আমদানি এবং প্রয়োগের বিষয়টি তুলে ধরেন। আগামী জুন মাসের মধ্যে 4.5 কোটি মানুষ ভ্যাকসিন পাবে।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবার ফিরছে বিশ্ব সংবাদে। আগামী 30 ডিসেম্বরকে চলতি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দ্বিতীয় বর্ষপূর্তি দিনটিকে কালো দিবস আখ্যা দিয়ে এই নির্বাচনটি বাতিল করে পুনর্নির্বাচনের দাবিতে ঢাকাসহ সারাদেশের জেলাশহরে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর যৌথভাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে এদিন সকাল 11টায় সমাবেশ অনুষ্ঠান করবে। আজ গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। ব্রিটেনে নোভেল করোনা ভাইরাসের নতুন প্রজাতির সন্ধান মেলায় আপাতত ব্রিটেনের সঙ্গে বিমান সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। আরও জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ব্রিটেনে করোনা ভাইরাসের নতুন প্রজাতি সন্ধান মেলায় আপাতত ব্রিটেনের সঙ্গে বিমান সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ব্রিটেন সফরেও সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি হয়েছে। আগামীকাল মঙ্গলবার রাত 11:50 থেকে ওই নিষেধাজ্ঞা কার্যকর হবে। 31 ডিসেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তার আগে পর্যন্ত ব্রিটেন থেকে আসা যাত্রীদের বিমানবন্দরে আরটিপিসি টেস্ট বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি সূত্রে প্রকাশ, 31 ডিসেম্বর রাত 11:59 পর্যন্ত ব্রিটেন থেকে কোনো বিমান ভারতে প্রবেশ করতে পারবে না। একই সঙ্গে ভারত থেকে কোনো বিমান ব্রিটেনের উদ্দেশ্যে রওনা দেবে না। ব্রিটেনে করোনা ভাইরাসের নয়া প্রজাতির সন্ধান পাওয়ার পরে ভারতে বিষয়টি নিয়ে বিভিন্ন স্তরে আলাপ আলোচনা চলছিল। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ব্রিটেনের সঙ্গে আপাতত বিমান সংযোগ বন্ধ রাখতে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে আবেদন জানিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এরপরে আজ সোমবার দুপুরে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিষেবা মন্ত্রণালয়। একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়, পরিস্থিতি বিবেচনা করে 31 ডিসেম্বর পর্যন্ত ব্রিটেন থেকে আগত বিমানের ভারতে প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ওই একই সময়ে ভারত থেকে কোনো বিমানও ব্রিটেনের উদ্দেশ্যে রওনা দেবে না। এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন অবশ্য ব্রিটেনে পাওয়া করোনা ভাইরাসের নতুন স্ট্রেন নিয়ে ভারতে আতঙ্কের কোনো কারণ নেই বলে দাবি করেছেন। আজ সোমবার জনসাধারণের উদ্দেশ্যে তার আবেদন, এই মুহূর্তে কাল্পনিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে অযথা আতঙ্ক ছড়াবেন না। বিষয়টি নিয়ে সরকার সম্পূর্ণ সতর্ক রয়েছে বলেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন মন্তব্য করেন।
বলছিলেন আমাদের কলকাতার প্রতিনিধি। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের খবর আবারও নাকচ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ইসলামাবাদ থেকে প্রেস টিভির সংবাদদাতা জাভেদ নানা জানিয়েছেন, নূর দাহরি নামে একজন লন্ডন ভিত্তিক গবেষক সম্প্রতি দাবি করেছেন পাকিস্তান সরকার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রস্তুতি নিচ্ছে। এ তথ্য প্রকাশের পরপরই পাক প্রধানমন্ত্রী ইমরান খান একে ভিত্তিহীন ও মিথ্যা বলে নাকচ করে দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, পাকিস্তান যেখানে ইসরায়েলকে স্বীকৃতি দেয় না সেখানে তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো কারণ থাকতে পারে না। এদিকে যে নূর দাহরি পাকিস্তানের বিষয়ে এই তথ্য প্রকাশ করেছেন, তিনি অর্থের বিনিময়ে ইহুদিবাদী ইসরায়েলের পক্ষে এ ধরনের অপপ্রচার চালিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। বেশ কিছুদিন ধরেই খবর বের হচ্ছে যে সৌদি আরব ও আরব আমিরাতের পক্ষ থেকে পাকিস্তান ব্যাপক চাপের মুখে রয়েছে। খবর পাওয়া যাচ্ছে যে পাকিস্তান যদি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করে তাহলে সৌদি আরব এবং আরব আমিরাতে কর্মরত পাকিস্তানের 40 লাখের বেশি শ্রমিককে বহিষ্কার করা হবে। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে আজকের বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। পরমাণু সমঝোতায় সহকারী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা আজ ভার্চুয়াল বৈঠকে আলোচনায় মিলিত হয়েছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
পরমাণু সমঝোতায় সহিকারী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা আজ ভার্চুয়াল বৈঠকে আলোচনায় মিলিত হয়েছেন। গত 16 ডিসেম্বর পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের 70তম বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এ ভার্চুয়াল বৈঠকের আয়োজন করা হয়েছে। এ বৈঠকে ইরানের কি কি দাবি রয়েছে তা নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে। এ ব্যাপারে ইরানের আন্তর্জাতিক বিষয়ক গবেষক ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহদি জাকারিয়ান বলেছেন, পরমাণু বিষয়ে ইরান কৌশলগত ধৈর্যের পদক্ষেপ নিয়েছে, কিন্তু পরমাণু সমঝোতায় সহিকারী অন্য দেশগুলো অর্থাৎ ইউরোপের তিনটি প্রভাবশালী দেশ এবং চীন ও রাশিয়া ইরানের বিরুদ্ধে মার্কিন অবৈধ অর্থনৈতিক নিষেধাজ্ঞা মোকাবেলায় কোনো পদক্ষেপ নিতে পারেনি। বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনকালের মেয়াদ শেষ হতে চলেছে এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন শিগগিরই দায়িত্ব নিতে চলেছেন। এ কারণে পরমাণু সমঝোতা রক্ষায় আশার আলো দেখা দিয়েছে বলে অনেকে মনে করছেন। প্রায় 3 বছর আগে যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে, যার ফলে ইরান আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলায় ইউরোপ কার্যকর কোনো পদক্ষেপ না নেয় এবং নিজেদের প্রতিশ্রুতি পালন না করায় ইরান বাইরের কোনো দেশ থেকে তাদের পাওনা অর্থ দেশে আনতে পারছে না, এমনকি বহু বিদেশি বিনিয়োগও ইরান হাতছাড়া করেছে। এ অবস্থায় জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া ভাষণে বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইউরোপ ইরানকে অর্থনৈতিক সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি পালন করতে পারেনি। যুক্তরাষ্ট্র এমনকি করোনা মোকাবেলায় ভ্যাকসিন সহ ইরানের ওষুধ আমদানির উপরও নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। এই নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতি, নিরাপত্তা ও জনগণের স্বাস্থ্যের জন্য বিরাট হুমকি সৃষ্টি করেছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি গত সপ্তাহে পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের বৈঠকে সম্প্রতি পরমাণু সমঝোতা বিষয়ে ইউরোপের কয়েকটি দেশের অনাকাঙ্ক্ষিত কথাবার্তার কথা উল্লেখ করে বলেছেন, আইন ও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল বলে দাবিদার ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি প্রতিশ্রুতি ভঙ্গ করায় ইরানের কাছে কিছু প্রত্যাশা করা উচিত হবে না, কারণ ইরান প্রথম থেকেই প্রতিশ্রুতি পালন করে এসেছে। এ অবস্থায় পরমাণু সমঝোতার অংশীদার দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আজকের বৈঠক গুরুত্বপূর্ণ বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিবাদেবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সর্বক্ষেত্রে ব্যর্থ হয়ে এখন নির্বাচন কমিশনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গোটা জাতি বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগ চায়। নির্বাচন কমিশন নিয়ে সরকার ও বিরোধী দলের পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সর্বক্ষেত্রে ব্যর্থ হয়ে এখন নির্বাচন কমিশনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে। আজ সোমবার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন।
বিএনপি আর সকল দিক থেকে ব্যর্থ হয়ে এখন নির্বাচন কমিশনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে। নেতিবাচক রাজনীতির কারণে জনগণ তাদের বারবার প্রত্যাখ্যান করেছে। নির্বাচন উপনির্বাচনে প্রচারণা না চালিয়ে, পোলিং এজেন্ট না দিয়ে, ভোট কেন্দ্রে না এসে, ভোটের দিন জনরায়কে হঠাৎ করে দুপুর বেলা প্রত্যাখ্যান করা তাদেরই অপকৌশলের অংশ। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এই অপকৌশল কিন্তু এরই মধ্যে মরচে ধরে গেছে।
সড়ক সেতু মন্ত্রী বলেন, বিএনপি জনগণের পক্ষে রাজনৈতিক কর্মসূচি দিতে ভুলে গেছে, তারা সর্বক্ষেত্রে ব্যর্থ। দলের ভেতরে মুক্তিযুদ্ধের পক্ষ ও বিপক্ষ তৈরি হয়েছে, সেই ঝামেলা নিয়েই তারা এখন ব্যস্ত, দেশের কথা ভাববার সময় তাদের নেই। ওদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, গোটা জাতি বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগ চায়। এই কমিশন দিয়ে নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না। অযোগ্য ও দুর্নীতিগ্রস্ত কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না জেনেও পৌরসভা নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। আজ সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নির্বাচন কমিশনের অযোগ্যতা, ব্যর্থতা ও দুর্নীতিকরণে গোটা জাতি এখন নির্বাচন কমিশনের অপসারণ চায়। 42 জন বিশিষ্ট আওয়ামী লীগের রাষ্ট্রপতির নিকট চিঠি প্রদান সেই সত্যতাই প্রমাণ করেছে। আগামী 30 ডিসেম্বর সেই করণকময় কালো দিবসের দ্বিতীয় বছর পূরণ হবে। বাংলাদেশের মানুষ এই দিনটিকে ক্ষোভ ও ঘৃণার সঙ্গে স্মরণ করছে।
বিএনপির আভ্যন্তরীণ গণতন্ত্র নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মন্তব্যের জবাবে ফখরুল বলেন, আওয়ামী লীগ দেশের গণতন্ত্র খেয়ে ফেলেছে, তারপরও দলটি বিএনপির আভ্যন্তরীণ গণতন্ত্র নিয়ে কথা বলছে, এটা তাদের মুখে মানায় না, এটা ভূতের মুখে রাম নাম।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এখনই বিদায় নিতে হবে। তবে যাওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি, তবে হাতে থাকা আরও কিছু খবর এখন জানিয়ে দিচ্ছে। জাপানের মন্ত্রিসভা আসন্ন অর্থবছরের জন্য রেকর্ড পরিমাণ সামরিক বাজেট অনুমোদন করেছে। আগামী এপ্রিল মাস থেকে জাপানের নতুন অর্থবছর শুরু হবে। চীনকে মোকাবেলা করার লক্ষ্য নিয়ে সামরিক বাজেট বাড়ানো হয়েছে বলে মনে করা হচ্ছে। সৌদি আরবের বিশিষ্ট আলেম শহীদ শেখ নিমর বাকির আল নিমরের ছেলে শেখ হুসেন নিমরকে গ্রেপ্তার করেছে সে দেশের নিরাপত্তা বাহিনী। সব মার্কিন সেনাকে মধ্যপ্রাচ্য থেকে তাড়িয়ে দেওয়া হবে বলেছেন ইরানের নীতি নির্ধারণী পরিষদের সচিব। কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজানের সঙ্গে যুদ্ধে মারা গেছে আর্মেনিয়ার 14,000 সেনা, আহত 22,500। নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ব্রিটেনে করোনা ভাইরাসের নতুন প্রজাতি, বাংলাদেশে ভ্যাকসিন আসছে জানুয়ারিতে, এবং ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার খবর আবারও নাকচ করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে আমার এবং আমাদের আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আক্তার আজকের মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।